exclusively on FusionBD.com.
স্বাগত সবাইকে কুয়াশা রাতে। সঙ্গে আছি শারমিন এবং সঙ্গে আছে দুটো গল্প আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আজকে প্রথম গল্পটি যেটা শুনবেন তার নাম হচ্ছে বন কলমির বিলে, লেখক শ্রী অমরেন্দ্রনাথ মুন্সি, আর পড়ে শোনাবে সেতু। আর এখন শুনবেন গল্পের প্রথম অংশ, তারপর সরাসরি চলে যাব একটা ছোট্ট বিরতি নিয়ে গল্পের দ্বিতীয় অংশে, তারপর আবারও ফিরে আসছি। গল্পের প্রথম অংশ শুরু করবার আগে আরও একবার নামটি বলে দিচ্ছি আজকের প্রথম গল্পের, বন কলমির বিলে। আসুন তাহলে সেতুর গলা শুনি বন কলমির বিলের প্রথম অংশ।
বন কলমির বিল, জল টলমলে ঝলমলে, শুধু ধুধু করে জল আর জল। অনেক দূরে দেখা যায় ধূসর রেখার মতো তীর, দূরে দূরে গাছ আর অন্য কিছু, তীরে কাজ ঘেঁষে কোথাও বা কিছু নেই, কোথাও বা কলমি শাকের বন হয়ে গেছে। হেঁটে গেলেও যাও যায় বোধ করি, এত ঘন হয়ে থাকে কলমির বন। সবচেয়ে ভালো লাগে বন কলমির বিল জ্যোৎস্নারাতে, চাঁদের আলোয় যখন আকাশ ধুয়ে রূপোর ধারা নামে পৃথিবীর উপর, তখন বন কলমির বিলকে মনে হয় স্বপ্নলোক বুঝি। ছোট ছোট ঢেউয়ের নিচে বেড়ায় যেন হাজার হাজার পরীর দল, তাদের নূপুরের শব্দ শোনা যায় খুব ভালো করে কান পেতে শুনলে। যখনই দিদির বাড়ি গিয়েছি বন কলমির বিলের ধারে বসে থেকেছি ঘণ্টার পর ঘণ্টা, কি ভালো যে লাগত বলে বোঝাতে পারব না। কিন্তু আর কখনো বিলের বুকের উপর বেড়াইনি, জামাইবাবুর ভাই বহুবার বলেছেন
চল না বেরিয়ে আসি নৌকো নিয়ে, চমৎকার লাগবে তোমার।
প্রতিবারই আমি প্রত্যাখ্যান করেছি, কারণ জিজ্ঞেস করে বলেছি ভালো লাগে না বা শরীরটা ভালো নয় বা অন্য কিছু। কিন্তু ঠিক কি তাই? তা নয়, এর পেছনে আছে একটা কারণ যা আমি আজ পর্যন্ত কারু কাছে প্রকাশ করিনি, প্রকাশ করতে পারিনি, কিন্তু আজ তা প্রকাশ করব। আজ আমার সে কথা বলতে ভালো লাগছে। এই তো ফিরলাম বন কলমির বিলের পার হতে। চাঁদ উঠেছিল আজ, বহুক্ষণ বসেছিলাম বিলের ধারে, কিন্তু যা দেখতে গিয়েছিলাম তা দেখতে পাইনি। সেই একটি দিনের পর আজ পর্যন্ত বহুবার গিয়েছি বন কলমির বিলে, কিন্তু তাকে আর কোনোদিনই দেখতে পাইনি, প্রতিবারই নিরাশ হয়েছি। দিদির বিয়ে হয় যখন, তখন আমার বয়স কতই বা, 14 কি 15, স্কুলে পড়ি। শ্বশুরবাড়ি যাবার সময় দিদি বলেন সামনের পুজোর ছুটিতে বেড়াতে যাস ভাই আমার ওখানে। বললাম সে বিষয়ে তুই নিশ্চিন্ত থাক ফুলদি, কিন্তু খ্যাটের বহরটা যেন বেশ জোরালো হয়। ফুলদি কপট ক্রোধান্বিত স্বরে বলেন এখনো তুই আমাকে তুই তো করে করছিস। বললাম কেন, হঠাৎ কি এমন ল্যাজ গজালো যে তুমি আপনি বলতে হবে? ফুলদি গম্ভীর স্বরে বললেন জানিস আমি এখন মিসেস রায়। বললাম যা যা, অমন অনেক মিসেস রায় দেখেছি। আচ্ছা বেশ, সবার সামনে তুমি বলবো, কিন্তু আড়ালে কিছুতেই তুই ছাড়া বলবো না, কেমন? ফুলদি আর আমি 2 বছরের ছোট বড়। পুজোর ছুটিতে গেলাম ফুলদির শ্বশুর বাড়ি, আর তখনই দেখলাম বন কলমির বিল। আমার 14-15 বছরের কবি মনকে মুগ্ধ করে দিল বন কলমির বিলের অপরূপ সৌন্দর্য। রোজই যেতাম বিলের ধারে, চুপ করে বসে দেখতাম বন কলমির বিলে পানকৌড়ির খেলা। সাদা ডানা মিলে আসত বকের দল, রাঙা ডানা ঝিলমিলিয়ে আসত মাছরাঙা, আর আসত বালিহাঁস। চুপ করে বসে থাকতাম, ধীরে ধীরে সূর্য মিলিয়ে যেত পশ্চিমের ওই দূরের গায়ের গাছপালার আড়ালে, ধীরে ধীরে নেমে আসত বিলের বুকে সন্ধ্যা, তখন উঠতাম। সেদিন বোধ হয় পূর্ণিমা, ডান দিকে পশ্চিম আকাশে সোনার থালার মতো সূর্য ডুবে যাবার সঙ্গে সঙ্গেই বা দিকে রূপোর থালার মতো চাঁদ উঠল হাসতে হাসতে। মুগ্ধের মতো চেয়ে রইলাম বিলের বুকে, রূপো ছড়িয়ে পড়ছে যেন জলের উপর রাশি রাশি। কতক্ষণ বসেছিলাম জানি না, চাঁদ আরো উজ্জ্বল হয়েছে, আরো উপরে উঠছে। হঠাৎ দেখি নির্জন বিলের বুক বেয়ে তরতর করে বেয়ে আসছে একটা ছোট ডিঙি নৌকো। নৌকার ধাক্কা লেগে জলে জেগে উঠছে আর ভেঙে যাচ্ছে ছোট ছোট ঢেউ, আর সেই ভাঙা ঢেউয়ে চাঁদের আলো পড়ে জ্বলে উঠছে হীরে মানিক। আরেক ডিঙিটা আসছে যে আমার দিকেই, আর কি আশ্চর্য, ডিঙিটা চালাচ্ছে আমারই বয়সের ছোট্ট একটা মেয়ে। আমার অবাক দৃষ্টির উপর দিয়েই নৌকাটা একেবারে আমার সামনে এসে থামল। সেই ছোট মেয়েটা চেঁচিয়ে উঠে জিজ্ঞেস করল, কে বসে ওখানে? এরকম হঠাৎ প্রশ্নে আমি একটু থতমত খেয়ে গেলাম। একবার ভাবলাম উত্তর দেব না, শেষে সাত পাঁচ ভেবে বললাম, আমি অরু। মেয়েটা বইটা তুলে কয়েক সেকেন্ড কি ভাবল, তারপর বলল, অরু না চিনি না, নতুন মানুষ নিশ্চয়, কোথায় এসেছ, কাদের বাড়ি? আমি বললাম। মেয়েটি শুনে বলল, ও শৈলেশ কাকার বাড়িতে এসেছ, তাহলে তো চেনা হয়ে গেল, বেড়াতে যাবে? বললাম, কোথায়? মেয়েটি বলল, তুমি তো বড্ড বোকা। নৌকায় বসে বললাম, বেড়াতে যাবে তাতে বলো কোথায়? মেয়েটি বলল, নৌকা কি ডাঙায় চলে নাকি আকাশে ওড়ে? বিলে মশাই, বিলে বেড়াতে যাবে? ও বাবা, মেয়েটি যে পয়লা নম্বরের কথার জাহাজ, আর ডানপিটেও বটে, নইলে একা একা নৌকা নিয়ে রাত্রে বিলে ঘুরে বেড়ায়, কি মেয়ে রে বাবা! ফোঁস করে মেয়েটি বলল, কই উত্তর নেইছে, ভয় হচ্ছে বুঝি? যাবে তো চলে এসো, নইলে চলি, আমার দাঁড়াবার সময় নেই, সাতবারও দরকার নেই, বলে ফেললাম, দাঁড়াও যাব। কাদা ভেঙে ডিঙিতে উঠলাম গিয়ে। মেয়েটি বইঠা বাইতে শুরু করল, বলল, চুপ করে বসো, বেশি ঝুঁকোটুকো না জলের দিকে, নৌকা টলবে। বললাম, আমাকে দাও না, আমি ভাই। ফোঁস করে মেয়েটি বলল, থাক থাক, ঢের হয়েছে, শেষকালে ডিঙি উল্টে দাও আর কি, তোমাকে দেখেই বুঝছি ও তোমার কম নয়, বলে আমার দিকে একবার অবহেলার দৃষ্টিতে ছেয়ে নৌকা বেয়ে চলল। এতক্ষণে মেয়েটিকে ভালো করে দেখলাম, চাঁদের আলো ওর মুখে, ওর সারা দেহে ছড়িয়ে পড়েছে, কি সুন্দর দেখতে ওকে, ঠিক যেন মা দুর্গার পাশে যে লক্ষ্মী প্রতিমা থাকে তার মতো, যেমন মুখ তেমনি চোখ, আর তেমনি টকটকের রং, আর মেঘের মতো কালো চুল, পরেছে একটা নীল রঙের শাড়ি, শাড়ির আঁচলটা কোমরে ঘুরিয়ে গাছকোমর করে বাঁধা, কি ভালো যে লাগলো মেয়েটিকে দেখে, কি বলবো, ঠিক যেন দিদিমার কাছে শোনা সেই রূপকথার রাজকন্যা মধুমালা। তার দিকে অবাক হয়ে হা করে চেয়ে আছি। সে বলে উঠল, কি দেখছ অমন করে হা করে? বলে ফেললাম, তোমায় কি সুন্দর দেখতে। বোধহয় সে লজ্জা পেল, বলল, যাহ, আমায় নাকি আবার সুন্দর দেখতে, মা বাবা সকলেই তো আমাকে গাল দেয়, বকে, বলে দস্যি মেয়ে, হার জ্বালানি মেয়ে, আরো কত কি বলে। বললাম, পাগল নাকি, কখনো তা বলতে পারে তারা? মেয়েটি বইঠা তুলে হা করে বলে, আরে এ ছেলেটা পাগল নাকি মাথা খারাপ, আমি বলছি বলে তবু বিশ্বাস করে না, আমায় মিথ্যাবাদী বলতে চাও, দেব বইছার বাড়ি এক ঘা, তখন বিশ্বাস করবে। তাড়াতাড়ি বললাম, থাক থাক থাক, বিশ্বাস করেছি আমি, এর পরেও বিশ্বাস না করে পারি যে তুমি দস্যি মেয়ে? কিন্তু দস্যি বলুক, হার জ্বালানি বলুক, প্যাচার মতো দেখতে তো আর বলে না। হেসে ফেললো মেয়েটি, বলল, তুমি বড় ফাজিল। বলে ফেললাম, তুমি কম কিসে, আবার আমার নিন্দে? তা করো, সকলেই নিন্দে করে, তুমি বা চারবে কেন? বললাম, না না, সত্যি আমি তোমার নিন্দা করতে চাইনি। বিলের বুকের উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে আমাদের ডিঙি, ভীষণ ভালো লাগছে। হঠাৎ মেয়েটি বলল, তুমি আমার নাম জিজ্ঞেস করলে না? বললাম, তুমি বলবে বলে অপেক্ষা করছিলাম। মেয়েটি হেসে বলল, ও বাবা, তুমি যে একটা মাস্টার মশাই, বেশ গুছিয়ে কথা বলো তো। প্রতিবাদ করে বললাম, দেখো আর যাই বলো, মাস্টার মশাই বলো না, মাস্টার মশাইদের আমি মোটেও ভালোবাসি না। মেয়েটি হেসে ফেলল, বলল, ঠিক বলেছ তো, আমিও মাস্টার মশাইদের একদমই ভালোবাসি না, তোমার সঙ্গে আমার বেশ মিল আছে তো। তবে শোনো, আমার নাম কমলা, ঠাকুরদা ডাকে কমলমণি, মা বাবা দাদারা ডাকে কমলি বলে, আর পণ্ডিত মশাই ডাকে মা কমলা বলে, আর জানো মজা, নানকু আমার ছোট ভাই, এই একটুখানি, এখনো ভালো করে কথা বলতে পারে না, ডাকে তমলদি আর তমলি, এত হাসি পায়। বলেই কমলা হেসে ফেলল, কি সুন্দর হাসি মেয়েটি, ঠিক মুক্তোর মতো দাঁত, চাঁদের আলো ঝিকমিক করে ওঠে। বললাম, আচ্ছা তোমার ভয় করে না? অবাক হয়ে বলল, ভয়? কিসের ভয়? এই একা একা নৌকা বেয়ে যেতে? খিলখিল করে হেসে ওঠে কমলা, যেন একটা ভয়ানক মজার কথা বলেছি। বলল, ভয়? তুমি হাসালে দেখছি, নৌকা বাইতে ভয়? সে তোমরা করোগে। কমলা কখনো নৌকা বাইতে ভয় করে না, বুঝলে? বনকলমীর বিলের ধারে বাড়ি, আর গোবিন্দ জেলের কাছে শিখেছি ডিঙি বাইতে। আমি করব ভয়, আর একা একা নৌকা বাইতেই মজা, তারপর এমন চাঁদের রাতে তো কথাই নেই। হঠাৎ কথা থামিয়ে কমলা আবার বলল, তুমি রাগ করলে না তো? বললাম, কেন? তোমায় না এমনি। রাগ সত্যি ইচ্ছু হয়েছিল, এরকম হেসে উড়িয়ে দিয়ে বললে কার না রাগ হয়। কিন্তু ওর কথায় সব রাগ মুছে গেল মন থেকে। সত্যি এ মেয়েটার উপর রাগ করা যায় না কোনো মতেই। বললাম, না না রাগ করব কেন? কিছুক্ষণ চুপচাপ, শুধু বৈঠা শব্দ জলের উপর ছপাত ছপাত। বনকলমীর বিলে জলে হাজারখানা হয়ে চাঁদ নেচে বেড়াচ্ছে। কমলা মুখ খুলল, জানি ও মেয়ে কতক্ষণ আর মুখ বুঝে বসে থাকবে। বলল, জানো আমি জল ভীষণ ভালোবাসি, আমি আর ভীষণ ভালোবাসি নৌকা বাইতে, এরকম নৌকা বেয়ে ভেসে যেতে প্রায় সারাদিনই, যখনই সুবিধে পাই আমার এই ডিঙিটা নিয়ে ভেসে পড়ি। এ ডিঙিটা আমি আদায় করেছিলাম দাদুর কাছে আবদার করে, জ্যোৎস্না রাত হলে তো আমি সত্যি বলছি ঘরে আর থাকতে পারি না। এই যে ঢেউগুলো দেখছো না, এরা হলো পরী, জ্যোৎস্না রাতে এরা আমায় ডাকে। আমি যতক্ষণ পারি ওদের সঙ্গে কথা বলি, গান গাই, আমি গান গাই আর ওরা নাচে, এত ভালো লাগে যে কি বলবো। আর যেদিন আসতে পারি না সেদিন আমার মন ভীষণ খারাপ হয়ে যায়, সেদিন আমি কেঁদে ফেলি। মা বাবা কত বকে, গাল দেয়, সময় সময় ঘরে বন্ধও করে রাখে, কিন্তু তবু আমি বনকলমীর বিলকে ভুলতে পারি না। এ যে আমার সই, ফাঁক পেলেই সইয়ের কাছে চলে আসি। এক মুহূর্তের জন্য চুপ করে থেকে আবারও বলতে শুরু করল কমলা, আর জানো ঠাকুরদা কিন্তু আমায় ভীষণ ভালোবাসে, আমায় কি বলে জানো? বলে আমি নাকি পাতালপুরীর রাজকন্যা ছিলাম আগের জন্মে। সত্যি দাদু আমায় খুব ভালোবাসে, মা কিন্তু আমায় একদম ভালোবাসে না, বলে আমি জলের রাক্ষসী ছিলাম, আমি হাড় জ্বালা নেমে এমন কত কি। বলতো তুমি বলো না, বনকলমীর বিলকে আমি যদি ভালোবাসি তো অপরের তাতে বলবার কি আছে? এতক্ষণ পরে কথা বলতে পেরে হাঁপ ছেড়ে বাঁচলাম। বললাম, সত্যি কথা, কিন্তু বাপ মায়ের মনে কষ্ট দিয়ে বনকলমীর বিলকে ভালোবাসাটা কি ভালো? মুখটা গম্ভীর হয়ে গেল কমলার। বলল, কি করব, তারা যদি ইচ্ছে করে কষ্ট পায়, ও আমার সই, সইয়ের কাছে আসবো না তা বলে? বারে একটু আগেই তাকে গুরুজন সুলভ কথা বলেছি, কিন্তু তবু তার মতো অদ্ভুত এক সাহসী মেয়ের সঙ্গে ভাব হওয়ায় মনে মনে গর্ব অনুভব করছি। বললাম, আজ তুমি এলে কি করে? এলাম, এখন আর আমাকে আটকায় কে? মানে? দুষ্টুর মতো হেসে কমলা উত্তর দিল, তা কেন বলবো, না বলো তো বয়ে গেল আমার, আমিও উদাসীন হতে চাই না। আমার দিকে চেয়ে কমলা বলল, আচ্ছা আচ্ছা বলছি, একদিন কি মজা হয়েছিল শোনো, সেদিন থেকেই তো আর কেউ আমাকে আটকায় না, যখন খুশি বিলের বুকে ইচ্ছে মতো ভেসে বেড়াই, অবশ্য ঠিক এমনই জ্যোৎস্না রাতে। শোনবার আগ্রহ খুবই ছিল, তবু আগের মতো উদাসীন সুরে বললাম, শুনি তবু কি হয়েছিল। কমলা বলতে লাগল, সেদিনও ঠিক এমনই জ্যোৎস্না রাত, বোধহয় পূর্ণিমা, রাত তখন অনেক হবে, সবাই ঘুমিয়ে পড়েছে, মা আমাকে পাশে নিয়ে শুয়েছিল, আমি কিন্তু ঘুমাইনি, মনে মনে আগেই তো ভেবে রেখেছি যে বিলে যাব। ভালো করে দেখলাম মা অঘরে ঘুমাচ্ছে, সাবধানে মায়ের পাশ থেকে উঠে আস্তে আস্তে খিল খুলে একেবারে বিলে এসে হাজির। আহ কি আরাম যে লাগলো, আমার ডিঙিটা বাঁধা থাকতো ওই দিকের একটা সজনে গাছের গোড়ায়, তখনই ডিঙি খুলে ভাসিয়ে দিয়ে বেয়ে চললাম। সই যে ডাকছে, চাঁদের আলোয় চারদিক ধপধপ করছে, আর আমি একা বিলের বুকে ডিঙি বেয়ে চলেছি। আমার সই বনকলমীর বিলে, যেতে যেতে অনেক দূর গিয়ে পড়লাম, ওই যে দূরে গাটা দেখছো ওইখানে, ফিরব ফিরব ভাবছি, হঠাৎ দেখি চাঁদের আলো কমে আসছে। কি ব্যাপার, কখন যে আকাশের কোণে মেঘ জমে উঠেছে তা লক্ষ্যই করিনি, ভয় পেয়ে গেলাম। একবার ভাবলাম ওই কাছের গাটায় ডিঙি ফিরিয়ে দেই, কিন্তু আরেকবার ভাবলাম যাকে খুব জোরে বয়ে গেলে মেঘ ভালো করে জমবার আগেই বোধহয় পৌঁছে যাব নিজের গায়ে। তাই করলাম, প্রাণপণে বইছা ঠেলে ফিরতে লাগলাম। কিছুদূর এসেছি আর ঝড়, উফকি ভীষণ হাওয়া, শা শা করে এগিয়ে আসছে কালো দত্তের মতো ঝড়। অন্ধকার হয়ে গেছে চারদিক, না পারি দিক ঠিক করতে, না পারি ডিঙি জানলাতে। আমার যে তখন কি হতে লাগলো কি বলবো, ভয়ও পাচ্ছে খুব, মজাও লাগছে বেশ। আকাশের দিকে চেয়ে দেখলাম সব অন্ধকার, বিলের দিকে চেয়ে দেখি সে যেন রাগে ফুলছে। সেই রাগের হাত থেকে ডিঙি রাখবার অনেক চেষ্টা করলাম, শেষকালে আর রাখতে পারলাম। এমন একটা দমকা ঝড় এলো যে আমার ছোট্ট ডিঙিটা উল্টে গেল। আমি মুগ্ধ বিষয়ে তার কথা শুনছিলাম। এখন থাকতে না পেরে বলে ফেললাম, হ্যাঁ বলো কি? সে বলল, হ্যাঁ শোনো না, আমার ডিঙিটা গেল উল্টে, আর সেখানকার জলে কি যেন হলো, আমি সাঁতার কাটতে পারলাম না, ডুবে গেলাম। একবার উঠবার চেষ্টা করেছিলাম প্রাণপণে, কিন্তু মনে হলো জলের নিচ থেকে কে যেন আমার পা জোর করে আঁকড়ে ধরে আরো নিচে টেনে নিয়ে যাচ্ছে। বিস্ময় কেটে গিয়ে আমার যেন ভয় করতে লাগলো, বুকটা ঢিপ ঢিপ করছে। রুদ্ধ নিঃশ্বাসে বললাম, বলো কি তারপর? তারপর আর কি, আর উঠতে পারলাম না, আমার গলা বুঝে আসছে, স্বর বেরোতে চায় না। কোনো মতে বললাম, কি বললে আর? কমলা বলল, হ্যাঁ আমি ক্রমশ নিচের দিকে নেমে গেলাম, আর উঠতে পারলাম না, আমার চোখের সামনে থেকে সব মুছে যাচ্ছে। কমলার মুখ, বিলের জল, আকাশের চাঁদ, তারা, সব সব যেন অন্ধকারে ডুবে যাচ্ছে। চিৎকার করবার চেষ্টা করলাম, বলতে চেষ্টা করলাম, তুমি কি মানুষ নও? কিন্তু গলা দিয়ে স্বর বেরোল না কোনো। একবার শুধু কানে এলো কমলার খিলখিল করে হাসি, আর শুনলাম সে যেন বলছে, ও কি হলো, যা ভীরু কোথাকার, সব সমান রে। তারপর আর কিছু মনে নেই। যখন আবার বোধ শক্তি ফিরে পেলাম, দেখি বিলের ধারে মাটিতে মুখ গুজে পড়ে আছে, আশেপাশে কেউ নেই কোথাও। উঠলাম, শরীর ভীষণ দুর্বল ঠেকছে, মনে হলো যেন মাসখানেক রোগশয্যায় থেকে এই সেরে উঠেছে। কোনো রকমে বাড়ি ফিরলাম। ফুলদি জিজ্ঞেস করল, এত রাত পর্যন্ত ছিলি কোথায়? বললাম, খেতে দাও আগে বলছি। জামাইবাবু আর আমি একসঙ্গে খেতে বসলাম। জামাইবাবু বললেন,
কি এতক্ষণ ছিলে কোথায়? আর একটু দেরি হলেই আমরা লাঠি সোটা নিয়ে তোমাকে শিকার করতে পারতুম, তা ছিলে কোথায় তুমি?
বললাম, বনকর্মীর বিলের ধারে। দিদি আর জামাইবাবু একটু চমকে উঠে সামলে নিলেন। জামাইবাবু বললেন,
না না রাত্রে ওদিকে একা একা কখনো যেও না।
আমি বললাম, কেন বলুন তো? জামাইবাবু আমার দিকে একবার চেয়ে বললেন,
না এমন কিছু নয়, তবে বছর পাঁচেক আগে ওই বিলে চৌধুরীদের কমলা বলে 14-15 বছরের একটি অপূর্ব সুন্দরী মেয়ে ডুবে মারা গেছে। মেয়েটার মাথায় অবশ্য একটুখানি, মানে সামান্য একটু গোলমাল ছিল, সে বড় করুণ ব্যাপার, বলতে ইচ্ছে যায় না।
আমি তাড়াতাড়ি বললাম, থাক তবে আর বলবেন না। সেবারে যতদিন দিদির বাড়ি ছিলাম, আর কোনোদিন বনকর্মীর বিলের ধারে যাইনি।
একটু একটু করে অসুস্থ হয়ে পড়ছেন মিসেস জামাল, অস্থির হয়ে উঠছেন জামাল সাহেব, কিন্তু স্ত্রীকে কোনোভাবেই কোনো সাহায্য করতে পারছেন না তিনি। চিকিৎসকের কাছে যাচ্ছেন, কিন্তু প্রতিবার ডাক্তার দেখিয়ে আনার পর আরো দুর্বল হয়ে পড়ছে মিসেস জামালের শরীর। স্ত্রীর দিকে আজকাল তাকাতে ইচ্ছে করেন না মিস্টার জামাল, এত সুন্দর চেহারাটা কেমন শুকিয়ে গিয়েছে, সবকিছুর জন্য কেবল নিজেকেই দায়ী বলে মনে হয় বারবার। তিনি বেঁচে না থাকলে এরকমটা হয়তো হতো না, সবকিছুর গোড়া ওই অ্যাক্সিডেন্ট। কোনো দরকারই ছিল না সেই রাতে গাড়ি নিয়ে ওইভাবে বের হওয়ার। রানু, অর্থাৎ মিসেস জামাল অনেকবার নিষেধ করেছিলেন স্বামীকে, বলেছিলেন তার মন কু ডাকছে, কিন্তু কিছুতেই কিছু যায় আসেনি। নিজের প্ল্যান কুসংস্কারে ভরা স্ত্রীর কথায় এতটুকু পাল্টাননি মিস্টার জামিল। রাতের বেলা হঠাৎ তার ইচ্ছে হল ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে যাবে একটা লং ড্রাইভে। রাত 11:30 বাজে তখন, মাত্র খাবার নিয়ে টেবিল সাজিয়েছেন তিনি, ছেলে মেয়েদের হৈ হুল্লোড়ে টনক নড়ে তার। সবাই খুব আনন্দে ছিল, হঠাৎ করে বাইরে যাওয়ার আনন্দে খুশি যেন ফুটে বেরোচ্ছিল চেহারাগুলোর ভেতর দিয়ে। মিসেস জামালের অবশ্য মন ভরেনি তাতে, এত রাতে লং ড্রাইভ, তারপর আবার বাইরে গিয়ে ডিনার করা, একটা আইডিয়াও তার পছন্দ হয়নি। কিন্তু মিস্টার জামালের জেদের কাছে তার স্ত্রী দাঁড়াতেই পারেনি। অতএব শেষ অস্ত্র হিসেবে একা একাই বাসায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মিসেস জামাল। ঘটনাটাও সেদিনই ঘটে। হঠাৎ করেই কেন যেন পিছলে গেল মিস্টার জামালের গাড়ির চাকাগুলো পিছছানা রাস্তার উপরে। বিশাল বড় ট্রাকের সাথে হওয়া প্রচণ্ড সংঘর্ষে ভাঙচুর হওয়া গাড়িটা থেকে জামাল সাহেব কোন রকম কাটা ছেঁড়া অবস্থায় বেরিয়ে আসতে পারলেও বাচ্চারা পারে। তাদের শরীর এতটাই আঘাত পেয়েছিল যে ঠিক করে চেনাও দুষ্কর হয়ে পড়েছিল। তারা ছিল যমজ। ওভারের সমস্যার কারণে আর সন্তান নেওয়ার মতন ক্ষমতাও ছিল না মিসেস জামালের। একই সাথে দুই সন্তানকে হারিয়ে যেতে দেখে বিছানায় শয্যাশায়ী হন মিসেস জামাল। একের পর এক ডাক্তার আনাগোনা বাড়তে থাকে বাড়িতে, কথা বলা বন্ধ করে দিয়েছেন তিনি। বারবার কেবল স্বামীর দিকে তাকিয়ে কেমন অভিমানের দৃষ্টিতে কিছু যেন বলতে চান তিনি মাঝে মাঝে। ব্যাস এইটুকু, খাওয়া ঘুমোনো সবকিছুর উঠে উঠিয়ে নিয়েছেন যেন মিসেস জামাল। আমাদের গল্পের শুরুটা এখান থেকে।
জামাল সাহেব, ভালো করে কথাগুলো শুনে রাখুন। এই শেষবারের মতো বলছি, কিন্তু আমি এভাবে চলতে থাকলে আপনার স্ত্রীকে বাঁচাতে পারবো না। আমি কেবল আমি কেন, কেউই বাঁচাতে পারবে না। ওনাকে কিছু খাওয়ানোর চেষ্টা করুন, কথা বলানোর চেষ্টা করুন। উনি শুনতে পান, বলতে পারেন, তাও কোনো কথা বলেন না। সে ওনার পা ঠিক আছে, তাহলে হাঁটবে না কেন উনি?
সব দোষ আমার ডাক্তার, আপনি তো জানেনই আমাদের ব্যাপারে। আপনাকে আর কি লুকাবো, ওকে যদি আপনি একটু বোঝাতেন।
আমি কি বোঝাবো বলুন, আর উনি আমার কথা বুঝবেই বা কিভাবে, শুনবেই বা কেন? আপনার কথাই বুঝতে চাচ্ছে না সে? দেখুন জামাল সাহেব, আমি বলি কি, আপনি একটু সময় নিয়ে আপনার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন। আমার চাইতে আপনার কথা উনি শুনবেন বেশি, তাই না?
ঠিক আছে, আমি চেষ্টা করব। রানু, একটু খেয়ে নাও, এইটুকুই তো। না খেলে বাঁচবে কি করে বলো? খেয়ে নাও প্লিজ। আমি ইচ্ছা করে করিনি রানু, তুমি তো জানো আমি ইচ্ছা করে করিনি। আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে রানু, ওরা চলে গেল, এখন তুমিও যদি চলে যাও আমি আর পারছি না রানু।
জামা,
তুমি কথা বলেছ রানু, তুমি কথা বলেছ। কতদিন পর কথা বললে তুমি বলো তো, কতদিন তোমার সাথে প্রাণ খুলে একটু কথা বলি না, একটু হাসি না বলো তো।
খুব কষ্ট হয়েছে তোমার, তাই না?
খুব কষ্ট হয়েছে রানু, বুকের ভেতরটা চুরমার হয়ে গিয়েছে। তুমি কেন এভাবে চুপ করে গিয়েছিলে বলো তো?
তুমি তো উত্তরটা জানো, জানা জানো না?
জানি রানু, আমি জানি, সব জানি, সব আমার দোষ। কিন্তু আমিও কি কম কষ্ট পেয়েছি বলো? কিন্তু এখন আর এসব ভেবে কি লাভ বলো?
কেঁদো না জামাল, শান্ত হও।
হব রানু, আমি শান্ত হব। শুধু তুমি বলো, আর কখনো এমন করে চুপ হয়ে থাকবে না বলো, কথা দাও আমায়।
দেব না জামা, আমি আর এমন করব না, আমি এখন থেকে কথা বলব, আবার আগের মতোই হাসব, আমি তোমার সাথে বাঁচব। আমার জীবনে তো এখন কেবল তুমিই আছো, আর কার সাথে কথা বলবো বলো? আমাকে ক্ষমা করে দাও, আমি শুধু আমার কষ্টটাকে বড় করে দেখেছি, তোমার কথা ভাবিনি, তোমার খারাপ লাগাটাকে আমলেই নিইনি, একবারও ভাবিনি আমি।
থ্যাংকস রানু, থ্যাংকস।
কেন বলো তো জামাল, আমাকে এতবার ধন্যবাদ দিচ্ছ কেন?
আমার আমার রানুকে আবার আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য।
আচ্ছা, অনেক হয়েছে, এবার বলো কি করতে হবে আমায়। আমার শরীরটা ঠিক করে তুলতে হলে কি কি নিয়ম মেনে চলতে হবে বলো।
তেমন কিছু না, ডাক্তার বলেছিলেন তোমাকে আবার কথা বলাতে, হাঁটাচলা করাতে, তাহলে তুমি সুস্থ হয়ে উঠবে। আর এই যে দেখো, তুমি তো অর্ধেকের বেশি সুস্থই হয়ে গিয়েছো। চলো এখন তাহলে ডাক্তারের সাথে একবার কথা বলে আসি, উনি মাত্রই বেরিয়েছেন।
আজকে না জামাল, অনেকদিন পর কথা বললাম, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে। আজ আমরা কথা বলি, কালকে না হয় ঘরের বাইরে বের হব।
ঠিক আছে রানু, তুমি যা বলো তাই হবে, এবার থেকে তোমার কথা আমি আর অবহেলা করব না, সবসময় তুমি যা বলবে তাই শুনব। আর সেদিনের
মতো এসব কথা বাদ দাও জামাল, চলো একটু ছাদে হেঁটে আসি, আমার খুব হাঁটতে ইচ্ছে করছে।
হ্যাঁ হ্যাঁ চলো।
ডাক্তার শরীফউদ্দিন মিসেস জামাল অর্থাৎ রানুকে দেখে বেশ হাসি খুশি হয়ে উঠলেন। তার পেশাগত জীবনে এই একমাত্র রোগী যে কোনোভাবে সাড়া দিচ্ছিল না, কোনো ওষুধেই না, অথচ রোগীর শরীরে যে খুব একটা দৃশ্যমান রোগ বাসা বেঁধেছে তাও না, পুরোটাই মনের ব্যাপার। মানসিক অবস্থার উন্নতি না হলে রোগী নিজে থেকে না বাঁচতে চাইলে তাকে বাঁচানোটা হয়তো মুশকিল ছিল ডাক্তার শরীফউদ্দিনের পক্ষে, কিংবা বলা ভালো যে সম্ভব ছিল না। এমনকি কালকেও যাকে নিথরভাবে বিছানায় শুয়ে থাকতে দেখেছেন, সে যদি পরের দিন নিজের পায়ে হেঁটে চেম্বারে আসে তাহলে কোনো ডাক্তারের ভালো লাগবে না। খুশি হয়েছিলেন তাই ডাক্তার শরীফউদ্দিন, বলা চলে আর সবার চাইতে তার খুশির মাত্রাটা ছিল একটু বেশি। রানু নামের এই মেয়েটিকে তিনি চেনেন কম দিন নয়। রানুর হাজবেন্ড জামাল সাহেব তার কাছেই শুধু জামাল, সেই ছোটবেলা থেকে দেখে এসেছেন তিনি জামালকে। জামাল আর তার বাবা ছাড়া ডাক্তার শরীফউদ্দিনের জীবনের কাছে কোনো মানুষ কখনো ছিল না বললেই চলে। জামালের বাবা বেঁচে থাকতে সবসময় তাদের বাসাতেই দেখতে পাওয়া যেত ডাক্তার শরীফউদ্দিনকে। জামালকে নিজের ছেলের মতন ভালোবাসেন তিনি, আর তাই রানুকে ভালোবেসে এসেছেন তিনি সবসময় নিজের মেয়ের মতন করে। রানুর শরীর ঠিক হয়ে গিয়েছে দেখে তাই আনন্দে ঝলমল করে উঠেছিল ডাক্তার শরীফউদ্দিনের মন। কিন্তু তার সে খুশি হওয়া মিলিয়ে গেল যখন পরের দিনে মিস্টার জামালের ফোন পেলেন তিনি। আবারও খারাপ করেছে মিসেস জামালের শরীর, আবার আবার কেন? কালকেই তো কেমন হাসি খুশি আর প্রাণোচ্ছল ছিলেন মহিলা, তাহলে আজ আবার কি হল? আবার কি বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলেছেন তিনি? চেম্বারে দলে দলে রোগী আসছে, অপেক্ষা করছে শরীফউদ্দিন একবার তাদেরকে দেখে দেবে, তাই তক্ষণে যেতে পারলেন না তিনি মিসেস জামাল অর্থাৎ রানুকে দেখতে। তবে রোগীর ভিড় কমতেই রাত 10টার দিকে রওনা দিলেন তিনি, সকাল পর্যন্ত অপেক্ষা করার সময়।
কি হয়েছে মিসেস জামালের, আবার কি বিছানা ছাড়তে চাচ্ছেন না তিনি?
না ডক্টর, ও একদম ঠিক আছে, সুস্থ হওয়ার পুরো চেষ্টা করছে, কিন্তু কাল আপনার চেম্বার থেকে ফেরার পর কেমন যেন দুর্বল বোধ করছে। মানে সে খাবারের উপর আবার বিরক্তি চলে এসেছে, বিছানা ছেড়ে উঠতে পারছে না।
আচ্ছা ঠিক আছে, একটু কি কথা বলা যাবে তার সাথে?
হ্যাঁ কথা তো বলাই যায়, তবে মাত্র ঘুমিয়েছ তো?
তাহলে বরং আমি আর না জাগাই, ওনার পালস আর বাকি ব্যাপারগুলো চেক করে চলে যাচ্ছি আজকে, কিন্তু কাল অবশ্যই আমার কাছে নিয়ে আসবেন, ঠিক আছে?
ঠিক আছে ডাক্তার।
কি হলো জামাল, ডাক্তার সাহেব এসেছিলেন নাকি?
আরে তুমি জেগে গিয়েছ? হ্যাঁ ডাক্তার সাহেব এসেছিলেন, তোমাকে দেখে গেলেন।
কি বললেন উনি, আমি ঠিক আছি তো?
থাকবে না কেন রানু, তুমি ঠিক না থাকলে আমি ঠিক থাকবো কিভাবে বলো?
তাহলে এমন কেন লাগছে আমার, কেমন ফাঁকা ফাঁকা, কেমন দুর্বল আর নিস্তেজ।
অনেক বড় একটা ধাক্কা গেল যে তোমার উপর দিয়ে, তাই মায়ের কাছে তার সন্তান কি কম কিছু বলো? তুমি ভেবো না কিছু, কাল ডাক্তারের চেম্বার থেকে ঘুরে আসলেই সব ঠিক হয়ে যাবে।
তাই যেন হয় জামাল।
কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হলো না। পরের দিন ডাক্তার শরীফুদ্দিনের চেম্বারে গিয়ে তাকে পাওয়া গেল না। হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলেন ডাক্তার। নিজের ছোটবেলা থেকে এই ডাক্তারের কাছে এসেছেন সবসময় জামাল। ডাক্তারের বয়সটাও অনেক, তাই চেম্বারে ডাক্তারকে না পেয়ে প্রথমেই যে কথাটা মাথায় আসলো মিস্টার জামালের, সেটা হলো ডাক্তার শরীফুদ্দিন অসুস্থ হয়ে পড়লেন না তো। ফোন দিলেন তিনি কয়েকবার ডাক্তারের মোবাইলে, কিন্তু সেটা বেরিয়েই গেল, কোনো উত্তর এলো না অপর পাশ থেকে। রানুকে নিয়ে অগত্যা বাসায় ফিরলেন তিনি, আর যাওয়ার খানিক বাদেই দুঃসংবাদটা এলো, ডাক্তার শরীফুদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল থেকে নিখোঁজ তিনি। প্রথমে অনেক খোঁজাখুঁজির পরে পুলিশ খবর দেয় ডাক্তারের একমাত্র কাজের মানুষ গলি নিয়ে, তবে তাতে এখনো কোনো লাভ হয়নি। গতকাল রাতে শেষবার ডাক্তার শরীফুদ্দিন এসেছিলেন মিস্টার জামালের বাড়িতে, তারপর এখান থেকে সোজা নিজের বাসায়। রাতের খাবারটাও গুণের সাথে খান ডাক্তার, এরপর ঘরের দরজা বন্ধ করে দেন। সেই শেষ তাকে দেখে গুলি, তাই পুলিশ খুঁজতে খুঁজতে শেষমেশ মিস্টার জামালের খোঁজে তার বাড়ির ঠিকানা পায়, চলে আসেন সেখানে। পুলিশের কাছ থেকে ডাক্তারের নিখোঁজ হওয়ার খবরটা শোনেন জামাল সাহেব আর মিসেস জামাল।
দেখুন, আমরা ঠিক আপনাদেরকে বিরক্ত করতে চাইছি না, কিছু ব্যাপারে কথা বলা দরকার, তাই এখানে আসা।
জি, বুঝতে পেরেছি, বলুন।
না রানু, দাঁড়াও ইন্সপেক্টর, আগে আপনি একটু বলুন তো ব্যাপারটা কি, মানে কোন ব্যাপারে কথা বলতে হবে আমাদের?
এই ডাক্তার শরীফুদ্দিন সম্পর্কে কথা বলার ছিল আর
কি। হয়েছে ডাক্তারের?
ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে, আসলে কাল রাতের পর তাকে আর কেউ দেখেনি।
কোথায় যেতে পারেন উনি?
সেটা তো আমরাও খোঁজার চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লু পাইনি। ডাক্তার শরীফুদ্দিনকে শেষ দেখেছিল তার ঘরের কাজের লোক গনি, কিন্তু সেটাও রাতে খাওয়ার সময়। এরপর থেকে আর তাকে কেউ দেখেনি। গনি বলল গত রাতে ডাক্তার সাহেব বেশ চিন্তিত ছিলেন। অবশ্যই আপনাদের ব্যাপারটা নিয়ে, মানে আপনার স্ত্রী রানুর অসুস্থতা নিয়ে, গতকাল নাকি আপনাদের এখান থেকেই বাসায় গিয়েছিলেন? আচ্ছা বলুন তো, আপনার স্ত্রীর ঠিক কি হয়েছে? ডাক্তার সাহেব এত চিন্তিত ছিলেন কেন?
আসলে আমার স্ত্রী রানু খুব অসুস্থ হয়ে পড়েছিল গত কয়েক সপ্তাহ ধরে। ডাক্তার শরীফুদ্দিনই ওর চিকিৎসার ব্যাপারটা দেখছিলেন, আসলে উনি ছাড়া আমার পরিচিত আর কেউ নেই। ছোটবেলা থেকেই বাবা আমাকে ডাক্তার শরীফুদ্দিনের কাছেই নিয়ে যেতেন, আর তাই আমার স্ত্রী যখন...
কি হয়েছিল আপনার স্ত্রী?
আসলে ব্যাপারটা শারীরিক না, কিছুদিন আগে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়, সেখানে আমাদের ছেলে আর মেয়ে, আসলে ওদের মারা যাওয়ার পর আমার স্ত্রী খুব মেন্টাল শক পায়, বিছানায় পড়ে যায়। সেই সময় ওকে ডাক্তার শরীফুদ্দিন দেখছিলেন, বেশ চিন্তায় ছিলেন উনি রানুকে নিয়ে, কোনো আশাই পাওয়া যাচ্ছিল না। কিন্তু হঠাৎ করে পরশুদিনের আগের দিন রানু সুস্থ বোধ করে, ডাক্তারের কাছে নিয়ে যায় ওকে, কিন্তু সেখান থেকে ফেরার পর খুব অসুস্থ হয়ে পড়ে ও। আর এখন আজ সকালে ওকে নিয়ে ডাক্তার শরীফুদ্দিনের চেম্বারে গিয়েছিলাম, সেখানে ডাক্তারকে না পেয়ে ফিরে এলাম যখন, তখন আরও অসুস্থ হয়ে পড়ল। এরপর আর বাসা থেকে বের হওয়া হয়নি আমাদের।
আমরা খুবই সরি যে এরকম একটা সময়ের মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়েছে, কিন্তু আমাদের কাজ তো আমাদের করতেই হবে, কিছু মনে করবেন না। আচ্ছা, আপনারা তো ডাক্তার শরীফুদ্দিনকে অনেকদিন ধরেই চিনতেন, তার কোনো অসুখ ছিল, মানে গুরুত্বপূর্ণ কিছু?
না, যতদূর মনে পড়ে ওনার ডায়াবেটিস ছাড়া আর খুব একটা ঝামেলা ছিল। শেষ কয়েকদিন খুব সমস্যায় পড়েছিলেন তিনি এই ব্যাপারটা নিয়ে, আসলে একলা মানুষ, একটু টেনশনেও পড়ে গিয়েছিলেন।
একলা ছিলেন কেন? ওনার কি আর কোনো সমস্যা?
না, আসলে উনি বিয়ে করেননি কখন, তাই একমাত্র বনি ছাড়া আর কেউ ছিল না তার দেখভাল করার মতন।
ওনার বিষয় সম্পত্তি?
জানি না ব্যাপারটা কিভাবে নিবেন আপনি, কিন্তু আসলে আমার বাবা ছিলেন ডাক্তার শরীফউদ্দিনের খুব কাছের একজন মানুষ। আমাকে উনি সবসময় নিজের ছেলের মতনই দেখেছেন, ভালোবেসেছেন। তাই আমি যতদূর জানি শেষ পর্যন্ত আমাকেই উনি নিজের সমস্ত বিষয় সম্পত্তি দিয়ে গিয়েছিলেন।
আচ্ছা আচ্ছা, ব্যাপারটা বেশ ভাবার মতন। বাই দ্য ওয়ে, আপনারা এখানেই আছেন তো? মানে এই শহর ছেড়ে কোথাও যাওয়ার প্ল্যান কি আছে নাকি?
না, তা নেই। কেন, আপনি কি কিছু সন্দেহ করছেন নাকি আমাদের সম্পর্কে?
সন্দেহ করাটাই তো আমাদের কাজ জামাল সাহেব। আজকে তাহলে উঠি, একটু সাবধানে থাকবেন আর আপনার স্ত্রীর শরীরের দিকে খেয়াল রাখবেন।
সেটা আমি রাখবো অফিসার, আপনি একদম টেনশন নেবেন না।
আজ তাহলে আসি, দেখা হবে।
আশা করি এর পরের বার দেখা হলে ডাক্তার শরীফউদ্দিন কিংবা তার হঠাৎ লাপাত্তা হয়ে যাওয়ার পিছনে যারা আছে তাদের খুঁজে পাবেন আপনারা।
অবশ্যই জামাল সাহেব, অবশ্যই।
রাতে বিছানা যাওয়ার সাথে সাথে মাথার ভেতরে কেমন একটা ঘনিপাক খেলে গেল ডাক্তার শরীফউদ্দিনের। মনে হলো তার চির পরিচিত পৃথিবীটা আর ঠিক পরিচিত নেই। নিজের ঘরের দেয়ালে ঝোলানো ঘড়িটাকেও কেমন যেন অন্যরকম ঠেকল তার। মাথাটা দুইবার ঝাঁকুনি দিলেন তিনি। একবার মনে হলো ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো দুঃস্বপ্ন দেখছে। এমন কি করে হতে পারে, ঘড়ির ডায়ালটা এমন উল্টো করছে কেন, আর তিনি এমন অদ্ভুতভাবে শুয়ে আছেন কেন? তার বিছানাটা তো ঠিক এরকম থাকে না, মাথাটা থাকে এই দিকে আর পায়ের পাতা, আচ্ছা পায়ের দিকের ওই ফুলদানিটাও তো অন্যরকম মনে হচ্ছে কেন? আর এই টিপয়টা, ওটা তো তার পায়ের ডান দিকে থাকে, তাহলে এভাবে সেটা বাম দিকে চলে গেল কিভাবে? হঠাৎ খুব বেশি পিপাসা পেয়ে গেল ডক্টর শরীফউদ্দিনের। তিনি ধড়মড় করে উঠে বসলেন অবাক হয়ে। আরে, তার হাতের বাম দিকে না পানির গ্লাসটা থাকে, মানে এমন ফাঁকা লাগছে কেন ওদিকটা? কি মনে হতে বামে তাকালেন তিনি। ঠিক ভেবেছিলেন, পানির গ্লাসটা সত্যি তার বাম দিকে আছে। এক গ্লাস পানি খেলেন তিনি কাঁপা কাঁপা হাতে। এমন কেন হচ্ছে হঠাৎ তার সাথে, সবকিছু এমন উল্টো লাগছে কেন? এসব কি তার মাথার কারুকাজ নাকি তার পরিচিত পৃথিবীর সবকিছু উল্টে গেছে? চোখে চশমাটা চাপালেন তিনি, তারপর সামনে দিয়ে তাকালেন সামনে দেয়ালে ঝুলে থাকা আয়নাটার দিকে। আয়নাটা ঠিক ওই পাশে সবকিছু একদম ঠিকঠাক দেখাচ্ছে, কেমন যেন পরিচিত দেখাচ্ছে। ওই তো তার চিরচেনা জগৎটা। ডাক্তার শরীফউদ্দিন কেমন একটা স্বস্তি বোধ করলেন এক মুহূর্ত। মনে হলো নিজের আপন জায়গাটাকে আবার দেখতে পেয়েছেন তিনি। এলোমেলো ঘুম মাখা পায়ে সামনের দিকে এগোলেন তিনি। আয়নাটাকে একটা মস্ত দেয়াল মনে হলো তার। মনে হলো ওই দেয়ালের দরজা দিয়ে ওই পাশে চলে যেতে পারলেই আবার নিজের চেনা জায়গাটায় চলে যেতে পারবেন তিনি। পাগলের মতো হেঁটে আয়নার দিকে এগোলেন তিনি আর প্রচন্ড একটা ধাক্কা খেলেন আয়নার সাথে। ধাক্কাটা লাগার সাথে সাথেই যেন সবকিছু পরিষ্কার হয়ে গেল ডাক্তার শরীফুদ্দিনের কাছে। উনি আয়নার এই পাশের জগতে চলে এসেছেন, কেবল সবকিছু উল্টো হয়ে আছে। যেমন আয়নাটার ওপাশ থেকে দেখা যায় মাথার কাছটা লাল হয়ে আছে, খানিক আগে আয়নাটার সাথে প্রচন্ড ধাক্কা খাওয়ার কারণে এমন হয়েছে। কি করবেন ঠিক বুঝতে পারলেন না ডাক্তার শরীফুদ্দিন, এমন কিভাবে সম্ভব? তিনি তো সব দিনের মতো ঘুমোতে বিছানে গিয়েছিলেন, তাহলে কিভাবে এমন হল? মাথার ব্যথা পাওয়ার জায়গাটায় হাত দিয়ে হতভম্বের মতো আয়নার দিকে তাকিয়ে রইলেন তিনি।
ভাবছি আমি এই জায়গাটাতে এলাম কিভাবে? এটা এটা তো এটা
আয়নার জগৎ, তাই না?
একদমই তাই। আর আপনি বা কে?
আমি আপনার এই জগতের একমাত্র সঙ্গী। আপনি চাইলেই আমাকে খুঁজে পাবেন, কিন্তু দেখতে পাবেন না।
কিন্তু আমি এখানে কেন এলাম, কিভাবে এলাম?
সেটা না হয় আপনার না জানাই থাকুক, এত জেনে কি হবে?
কিন্তু এ তো আয়নার জগৎ, এখানে কি সত্যি আসা যায়? মানে একটা প্রশ্নের উত্তর দিবেন প্লিজ।
বলুন।
আমি কি পাগল হয়ে গেছি?
পাগল হতে যাবেন কেন খালি খালি, আপনি একদম সুস্থ আছেন।
তাহলে আমি এই আয়নার জগতে এলাম কি করে?
কারণ আমি আপনাকে এখানে এনেছি, আমরা সবাই আপনাকে এখানে এনেছি।
আপনি আপনারা কারা?
আমরা সবাই এক, এখানে আমি একা কেউ না। এই যে আপনি কথা বলছেন, এটা আমরা সবাই শুনতে পাচ্ছি। আমাদের আলাদা আলাদা কোনো সত্তা নেই। কারণ
কারণ কি?
কারণ কারণ আমরা সবাই মৃত।
আমিও কি তাহলে?
তা না, আপনি মৃত নন।
তাহলে আমি এখানে কেন, এখানে এখানে কিভাবে এলাম আমি?
কারণ আপনি আমাদের কাজে বাধা দিচ্ছিলেন।
বাধা দিচ্ছিলাম?
হ্যাঁ, বাধা দিচ্ছিলেন।
কিভাবে? আমি কি করেছি?
আপনি কি করেছেন? অনেক কিছু। আপনার জন্য আমরা সবাই কষ্টে পড়ে গিয়েছি।
ঠিক বুঝতে পারলাম না।
বোঝার কথাও না, কারণ আপনি এই কষ্ট পাননি কখনো, কারণ আপনার মা ছিল না।
আর আমার মা ছিল না? কিভাবে জানলেন আপনি? আর আমার মা ছিল, তার পরিচয়টা কেবল আমি জানতাম না, আর সেটা তো আমার দোষ না।
না, আপনার দোষ না, কিন্তু এই কারণেই আপনি বুঝতে পারেননি মায়ের কাছ থেকে দূরে সরে গেলে কতটা কষ্ট হয় একটা বাচ্চার। আর আপনি আপনি কেমন ডাক্তার বলুন তো, একই সাথে দুটো বাচ্চাকে মায়ের কাছ থেকে আলাদা করে দিয়েছেন?
আমি এখনো বুঝিনি। আমি সবসময় চেষ্টা করেছি আমার পেশেন্ট যাতে সুস্থ হয়ে ওঠে।
তাহলে রুম্মান কি দোষ করেছিল? ওকে কেন আপনি বাঁচিয়ে তুললেন না তখন?
রুম্মান? রুম্মান দাদু ভাই ওইখানে আছে?
আমি আগেই বলেছি আমি সবার কণ্ঠ, আমার মাধ্যমে সবাই কথা বলছি। এখানে আমরা আলাদা বলে কেউ নেই, সবাই এক। তাই একজনের খারাপ লাগলে অন্যদেরও খারাপ লাগে, ঠিক একই রকম।
কিন্তু আমি অনেক চেষ্টা করেছিলাম।
রুম্মান অনেক কষ্ট করে চোখটা খোলা রেখেছিল, কেবল একটা আশায় যে আপনাকে দেখতে পেলে, একবার আপনার কাছে যেতে পারলে আপনি তাকে বাঁচিয়ে দেবেন। ওর চোখের সামনে ছোট ভাই রাজন যখন মারা গেল, তখনও হাল ছাড়েনি মেয়েটা, শুধু ভেবেছে আপনি ওকে সাহায্য করবেন।
আমার কিচ্ছু করার ছিল না।
এখন তো আছে, এখন তোর মাকে এনে দিন আমাদের কাছে, রাজনের কাছে,
বাচ্চা দুটো খুব কষ্টে আছে, কেবল একটু মায়ের কাছে যাবে বলে। আমরা একটু একটু করে ওদের মাকে এখানে আনার চেষ্টা করেছিলাম, আর ঠিক সেই সময় আপনি আবার বাঁকড়া দিলেন। আপনি কি কোনোভাবেই চান না বাচ্চারা ওদের মাকে ফিরে পাক?
কিন্তু এভাবে এভাবে একটা মানুষকে মেরে ফেলে বাচ্চাদের কাছে নিয়ে যাওয়া,
না হলে ওর মা এখানে আসতে পারবে না, জীবিত মানুষেরা এখানে আসতে পারে না।
আমি তো এসেছি, এই একটু আগে তো বললেন আমি মারা যাইনি, তাহলে আমি কিভাবে আসলাম? এভাবে এনে ফেলুন ওদের মাকে একটু সময়ের জন্য, তাতে করে রানু ভালো থাকবে আর ওরাও ভালো থাকবে, বাচ্চাগুলো ভালো থাকবে।
কিন্তু আমরা ওদের মাকে সব সময়ের জন্য ভিড়িয়ে দিতে চাই, আপনি যে ভুল করেছেন সেটা আর হতে দিতে চাই না আমরা। এখন দয়া করে আপনি ওদের মাকে বাঁচানোর চেষ্টা করবেন না, তাতে করে আমাদের কাজে সমস্যা হবে।
না, এ আপনারা করতে পারেন না, আর ওরা মারা গিয়েছে সেটার জন্য আমারও কষ্ট লাগছে, কিন্তু তাই বলে যারা চলে গিয়েছে তাদের জন্য আরো একটা জীবন, আমি কোনো মানুষকে মেরে ফেলতে পারবো না।
সেক্ষেত্রে এভাবেই থাকতে হবে আপনাকে, এখন অন্তত ওদের মা না চলে আসা পর্যন্ত আপনাকে ফিরিয়ে দিতে পারবো না আমরা। কিংবা যদি ভালো লাগে আপনিও এখানে আমাদের সাথে থেকে যেতে পারেন, সেই ব্যবস্থাও করে দেব আমরা।
কিভাবে ব্যবস্থা করবেন আপনারা? মেরে ফেলবেন আমাকেও?
আর তো কোনো উপায় নেই এখানে আসার, আপনাকে আগেও বলেছি, আর বাচ্চা দুটো আপনাকে খুব ভালোবাসে, ওরা খুশি হবে, আমরা খুশি হব।
পাগল, আপনারা সব বদ্ধ পাগল।
হতে পারে, কিন্তু এখন আপনাকে আমাদের সাথেই থাকতে হবে, কিচ্ছু করার নেই।
কিছু করার নেই মানে? এই যে শুনছেন, কেউ শুনছেন আমাকে? শুনছেন কেউ? কেউ শুনছেন আমাকে?
পুলিশ এর ভেতরে আরো কয়েকবার এসে ঘুরে গেল। মিসেস জামাল আর জামাল সাহেব পুরো সময়টাতে কেবল হা হু করে গেলেন, কিছু বলার ছিল না তাদের, আর থাকলেও হয়তো বলতে পারতেন না। সারাটা সময় কেবল অসুস্থ স্ত্রীকে নিয়ে ব্যস্ত ছিলেন জামাল সাহেব, এর চেয়ে বেশি কিছু করা তার পক্ষে সম্ভবও ছিল না। আর রানু অর্থাৎ মিসেস জামালের এখনকার সময়গুলো বেশিরভাগ কাটে বিছানায় শুয়ে, মাঝে মাঝে কেবল ডাক্তার দেখাতে যাওয়ার সময় বাইরে বের হওয়া ছাড়া আর কোনো ব্যাপারেই বাইরে যাওয়া হয় না তার। সব মিলিয়ে তাই নিজের জীবনটাকে চার দেয়ালের ভেতরে জড়িয়ে নিয়েছেন জামাল সাহেব। কিভাবে সকাল হয় কিভাবে রাত হয় সেটা অনেকটা ভুলতেই বসেছেন যেন দুইজন। তবে মাঝে মাঝে টনক নড়ে তাদের পুলিশের গাড়ির হর্নের শব্দে। ইদানিং একজন নতুন ডাক্তারের কাছে যাচ্ছেন জামাল সাহেব স্ত্রীকে নিয়ে। রানুর যেন কি হয়েছে, ঠিক করে কথা বলা আবারও বন্ধ করে দিয়েছে সে, সারাক্ষণ কেবল অজানা একটা ভয়ে ডুবে থাকে। যে ছেলে মেয়েদের মৃত্যু এতদিন থামিয়ে দিয়েছিল তাকে, এখন সেই ছেলে মেয়েদের কথাটাই কেন যেন আর সে বলে না, শুনতেও চায় না। ছেলে মেয়ের মৃত্যুর শখ কাটিয়ে এসেছে রানু, জামাল সাহেব খুশি হন এটা ভেবে। কিন্তু তার খুশি খুব বেশিক্ষণ থাকে না, যখন দেখেন শখ নয়, এর বদলে একটু একটু করে ভয় পেতে শুরু করেছে তার স্ত্রী রানু নিজের মৃত বাচ্চাদের কথায়। কয়েকবার এটা নিয়ে কথা বলতে চেয়েছেন তিনি স্ত্রীর সাথে, লাভ হয়নি কোনো, উল্টো একটা সময় কথা বলে বন্ধ করে দিয়েছে রানু। কেবল কথা বলাই না, নতুন কোনো ডাক্তারের কাছেও যেতে চাইছিল না সে। অনেক জোর করে নতুন ডাক্তারের কাছে নিয়ে যেতে পেরেছেন জামাল সাহেব স্ত্রীকে, ডক্টর সিরাজ। অনেকটা হঠাৎ করেই এই ডাক্তারের সাথে জামালের পরিচয়। পাশের বাসে নতুন উঠেছেন ডাক্তার সিরাজ, প্রথম দিন বাড়ির সামনে লনেই দুজনের দেখা, সেখান থেকে হালকা কথাবার্তা। প্রথম দিন জামাল সাহেবের স্ত্রীকে দেখতে ঘরের ভেতরে এসেছিলেন ডক্টর সিরাজ, কিন্তু পরের দিন থেকে প্রতিদিন বাসায় গিয়ে চেক আপ করিয়ে আনতে পরামর্শ দিয়েছেন তিনি। কথাটা জামাল সাহেবের খুব মনে ধরেছে, সত্যি তো একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করে রানুর শরীর আরো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। অনেকটা স্ত্রীর ইচ্ছের বাইরে গিয়ে তাকে নিয়ে ঘরের বাইরে বেরোনো শুরু করেছেন তিনি, আর তাতে ফলটাও পাচ্ছেন ভালো। যেন সুস্থ হয়ে উঠেছে আগে চেয়ে একটু বেশি। খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন জামাল সাহেব, অপেক্ষা করছিলেন স্ত্রীর পুরোপুরি সুস্থ হয়ে ওঠার দিনটা। হয়তো ডাক্তার সিরাজ থাকলে খুব বেশি দিন আর লাগত না, কিন্তু সেটা হল না। হঠাৎ করেই একদিন নিখোঁজ হয়ে গেলেন ডক্টর সিরাজ। এবার নিজ থেকে পুলিশের কাছে গেলেন তিনি।
আরে জামাল সাহেব জি, আসুন আসুন।
অফিসার, একটা ব্যাপারে কথা বলা দরকার মনে করছি, তাই এলাম।
অবশ্যই আসবেন। আপনি যদি পুলিশের কাছে না আসেন তাহলে আর কে আসবে বলুন? কে জানে, আর কিছুদিন পর হয়তো এখানেই থাকতে হবে আপনার।
কি বলছেন, ঠিক বুঝলাম না।
তেমন কিছু না, আমরা কিছু তথ্য পেয়েছি। শেষবার যখন আপনার বাসায় গিয়েছিলাম আপনাকে বিরক্ত করতে, তখন কয়েকটা ব্যাপার আমাদের চোখে পড়ে। সেই সূত্র ধরেই।
কি সূত্র, কি পেয়েছিলেন আপনারা?
সেটা আপনার না শুনলেও চলবে, শুধু এটুকু জেনে রাখুন যে কিছুদিন পর হয়তো আমাদের এখানে আপনাকে একেবারে জন্যই চলে আসতে হতে পারে।
কেন, কি করেছি আমি?
কিছু তো নিশ্চয়ই করেছেন, না হলে এতবার আপনার বাসায় আমরা টোকা মারব কেন?
কেন আমাকে আটকে রাখবেন সেটা তো বলুন।
ডাক্তার শরীফউদ্দিনকে খুন করার জন্য, কিংবা বলা যায় খুনের পরে গুম করার জন্য।
আপনারা পাগল হয়ে গিয়েছেন, আমি কেন ডাক্তার শরীফউদ্দিনকে খুন করতে যাব?
কারণ আপনার আর্থিক অবস্থা খুব খারাপ যাচ্ছিল ইদানিং, আর এর ভেতরে আপনি জানতে পারেন ডক্টর শরীফউদ্দিন আপনাকে সরিয়ে আপনার মেয়ে রুম্মনের নামে নিজের সব সম্পত্তি লিখিয়ে দিতে যাচ্ছে, যেই মেয়েটি আবার আপনার নিজের সন্তানও নয়, দত্তক নেয়া সন্তান। এবার বলুন, আপনার কিছু বলার আছে? এতগুলো হিন্টস দেওয়ার পরও নিশ্চয়ই আপনার বুঝতে সমস্যা হচ্ছে না ঠিক কেন আমি আপনার উপরে সন্দেহ করছি?
কিন্তু তাই বলে আপনি এটা বলতে পারেন না যে আমি ডাক্তার শরীফউদ্দিনকে মেরেছি বা গুম করেছি?
তাহলে উনি কোথায় গেলেন
সেটা আমি কিভাবে জানব? আমি নিজেও তো ঠিক ততটুকু জানি যতটুকু আপনি জানেন। আমিও সেই রাতের পর থেকে ডাক্তার শরীফউদ্দিনকে আর দেখিনি, আর উনি যে সম্পত্তি আমাকে দিতে চেয়েছিলেন সেটার উপরে আমার কোনো লোভ ছিল না। হ্যাঁ, আমার কাজ একটু খারাপ চলছিল, টাকা পয়সার টান পড়ছিল, কিন্তু তাই বলে আমি ডাক্তার শরীফউদ্দিনকে মেরে ফেলতে পারি না।
আমরাও ব্যাপারটা নিয়ে বেশ কনফিউশনে ভুগছিলাম, আর তাই আপনাকে না বলে আপনার বাসার চারপাশে খোঁজাখুঁজি করি আমরা, আর সেখানে একটা হাতের ছাপ খুঁজে পাই।
কার হাতের ছাপ?
ডাক্তার শরীফউদ্দিনের।
কোথায়, কোথায় পেলেন ছাপটা?
আপনাদের বাইরের গেটে, বের হওয়ার আগে যে বিশাল একটা দেয়াল জোড়া আয়না সেটার উপরে। আমার মনে আছে শেষবার যখন গিয়েছিলাম তখন এমন ছাপ আমি পাইনি। কিভাবে ডাক্তার শরীফউদ্দিন নিখোঁজ হওয়ার পরেও কয়েকদিনের ভেতর আয়নার উপর তার হাতের ছাপ পাওয়া গেল? খুব সহজ উত্তর, কারণ ডাক্তার শরীফউদ্দিনকে সরিয়েছেন আপনি, আর উনি কোথায় আছেন সেটাও যদি কেউ জেনে থাকেন তাহলে সেটাও আপনি।
আমি এমন কিছুই করিনি, আমি এমন কিছুই জানি না।
হয়তো, কিন্তু প্রমাণ সেটা বলছে না। এখন কেবল আর একটা দিনের অপেক্ষা। আমি আসতেই যাচ্ছিলাম আপনার সাথে কথা বলতে।
কোন বিষয়ে?
না তেমন কিছু না, এই কথা বলতে চাইছিলাম আর কি, আপনি কিভাবে আমাদের এখানে আসতে পছন্দ করবেন সেই ব্যাপারে। সোসাইটিতে আপনার নিশ্চয়ই একটা মান সম্মান আছে, আর তাছাড়া আপনার স্ত্রীও একটু অসুস্থ, ওনার একটু কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই। আপনি এক কাজ করুন, আপনার কোনো এক আত্মীয়কে আসতে বলুন, সে থাকুক আপনার স্ত্রীর কাছে, নিশ্চয়ই উনি সুস্থ হয়ে যাবেন। তবে আমাদের কাজটাও তো শেষ করতে হবে নাকি?
অফিসার, আমি এখন না থাকলে আমার স্ত্রী অনেক কষ্ট পাবে, এমনিতেই ওর বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ ছিল, একটু একটু করে অনেক কষ্ট করে খানিকটা সুস্থ করে তুলতে পেরেছি ওকে। এখন যদি এই অবস্থায় রেখে আমাকে চলে আসতে হয় তাহলে।
দেখুন, আমি খুব ভালো করে আপনাকে একটা কথা বললাম, আপনার ঘরের প্রবলেম কিভাবে সলভ করবেন সেটাও খানিকটা বললাম, তারপরও যদি আপনি না মানতে চান তাহলে বলুন, আজকেই আপনাকে হাত করা পড়িয়ে জেলে পুরে দিই।
ঠিক আছে অফিসার, আপনি কালকে আসুন, আমি ধরা দেব। অপরাধ হয়তো করিনি, কিন্তু শাস্তি পেতে সমস্যা নেই আমার, কেবল চিন্তা হচ্ছে আমার স্ত্রীকে নিয়ে, ওই ধাক্কা সহ্য করতে পারলে হয়।
আরে পারবে পারবে, মানুষ কত কিছু সহ্য করতে পারে, আর এটা তো সামান্য। বাই দ্য ওয়ে, আপনার উপরে আনা অভিযোগ সত্যি মেনে নিলে কিন্তু কেবল ডাক্তার শরীফউদ্দিন নয়, আরও দুটো মার্ডারের ড্রাইভার আপনার ঘাড়ে চেপে বসবে।
আরও দুটো মার্ডার? বুঝলাম না।
গল্পটা খুব সহজ। আপনার দরকার ছিল টাকার। আপনি অপেক্ষা করছিলেন কবে শরীফউদ্দিন মারা যাবেন, আর তার টাকা আপনি পাবেন, বিষয় সম্পত্তি সব পাবেন। কিন্তু সমস্যা বেঁধে গেল যখন আপনার বাবার এই অতি প্রিয় এবং পুরনো বন্ধুটি তার সব টাকা পয়সা আপনার পালিত মেয়ে রুম্মানকে দিতে চাইল। আপনি তখন কি করলেন? কায়দা করে রাতের বেলা রুম্মন আর রাজনকে নিয়ে বাইরে বেড়াতে গেলেন, সেখানেই খুন করলেন রুম্মনকে। আপনি চাননি আপনার ছেলে এর ভেতরে জড়াক, কিন্তু কি আর করা, ছেলেটা নিশ্চয়ই আপনার এই রুম্মানকে খুন করার ব্যাপারটা দেখে ফেলেছিল, আর তাই কোনো উপায় না দেখে ওকেও মেরে ফেলতে বাধ্য হন আপনি। এরপর এলো ডাক্তারের পালা। ছেলে আর মেয়েকে মারার পরে আপনি হয়ে উঠলেন আরো অস্থির। আপনার ডাক্তার চাচাও হয়তো কোনোভাবে আন্দাজ করতে পেরেছিলেন রুম্মন আর রাজনের সাথে কি হয়েছে, তবে উনি একেবারে শিওর ছিলেন না। খোঁজ আরম্ভ করলেন উনি, আপনি সেই ঝামেলা আর নিতে চাইছিলেন না, আর টাকাও তো দরকার ছিল খুব দ্রুত আপনার, আর তাই দেরি না করে ডাক্তার শরীফউদ্দিনকেও সরিয়ে দিলেন আপনি আপনার সামনে থেকে। উইল পরিবর্তন হল না, ডাক্তার শরীফউদ্দিন আটক থাকলেন আপনার কাছে। অবশ্য উনি এখনো বেঁচে আছেন কিনা সেটা আমরা শিওর না, বেঁচে আছেন কি মিস্টার জামাল?
ডাক্তার চাচা অবশ্যই বেঁচে আছেন। চাচা কেন বেঁচে থাকবেন না? আমি জানি না ওনার কি হয়েছে, আমি এটাও জানি না যে ডাক্তার সিরাজের কি হয়েছে, সে কারণেই আপনার কাছে এসেছিলাম।
ডাক্তার সিরাজ? সে আবার কে?
আপনি ওনাকে চিনবেন না, উনি কয়েকদিন আগে হুট করেই আমার বাসার পাশের ঘর ভাড়া নেন। এর মাঝে আমার স্ত্রীর শরীরটা মাঝে মাঝে ভালো থাকছিল, মাঝে মাঝে খারাপ। ডাক্তার সিরাজের সাথে পরিচয় বাসার সামনে, ওখানেই গল্প, উনি ডাক্তার, তাই আমার স্ত্রীকে দেখভাল করার দায়িত্বটা ওনাকেই দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে কাল থেকে ওনাকেও।
কি, ওনাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না?
আপনি জানলেন কি করে?
দেখুন, ক্রিমিনালেরা এমন অনেক কথাই বানায়, কিন্তু তাদের সব কথা আমাদের শুনলে তো চলবে না, জানি সেগুলো অনেকটাই ভুয়া, ঠিক না, বানানো, কিন্তু তারপরেও শুনে যেতে হয়।
আমি মিথ্যা বলছি না অফিসার।
আমি বলিনি আপনি মিথ্যা বলছেন, এতক্ষণ ধরে যা শুনলেন তার সবকিছুর পেছনেই আছে ওই হাতের ছাপটা। আশা করি আপনার স্ত্রী এসব কাজে জড়িত না, না হলে এমন অসুস্থ শরীর নিয়ে জেলে।
না অফিসার, ওকে কিছু বলবেন না, আর আমার বাসায় কালকে আসলে বাইরে দাঁড়াবেন প্লিজ, আপনারা বললেই আমি চলে আসব, আমি চাই না আমার স্ত্রী কিছু জানুক, আমি চাই না যে ও শুনুক যে আমি রুম্মান আর রাজনকে।
আপনি না চাইলে বলবো না, কিন্তু আপনি শিওর তো?
কোন ব্যাপারে?
এই যে আপনি যে দোষী না।
আমি জানি আমি দোষী না অফিসার, আমি আরো অনেক খারাপ কাজ করতে পারি হয়তো, কিন্তু নিজের ছেলে মেয়ে বা ডাক্তার শরীফউদ্দিনের মতন আমার পরিবারের খুব কাছের একজনের ক্ষতি আমি করতে পারি না।
ঠিক আছে, দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কি দাঁড়ায়।
তবে একটা ব্যাপার, ডাক্তার সিরাজের ব্যাপারটা খুব ভাবাচ্ছে আমাকে, ওনার সম্পর্কে একটু খোঁজ নেবেন প্লিজ। কেন যেন আমার মনে হচ্ছে ডাক্তার শরীফউদ্দিনের নিখোঁজ হওয়ার সাথে ডাক্তার সিরাজের নিখোঁজ হওয়ার কোনো একটা যোগাযোগ থাকতে পারে।
ঠিক আছে ঠিক আছে, আমরা দেখব, আর কালকে তো আপনার ওদিকে যাচ্ছি, তখন না হয় একবার আপনার পাশের বাসায়, মানে আপনি যেটাকে ডাক্তার সিরাজের বাসা বলছেন সেটা তো একটু ঢু মেরে আসবো, তবে আমার মনে হয় না কিছু খুঁজে পাওয়া যাবে।
কেন অফিসার?
কারণ আপনি হয়তো জানেন না, আপনার পাশের বাসাটা অনেকদিন যাবৎ তালাবদ্ধ আছে, কেউ থাকে না ওখানে।
exclusively on FusionBD.com.